হ্যালো এভরিবডি, হাউ আর ইউ অল? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পডকাস্ট। ওয়েল, এখন আজকে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলা যেতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগ এখন বর্তমানে হচ্ছে, ওয়ার্ল্ড কাপের পর তো আবার শুরু হয়ে গিয়েছে। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ না, সব ইউরোপিয়ান লিগগুলো শুরু হয়ে গেছে। লা লিগা, দেন বুন্দেসলিগা, সেরিয়া, হ্যাঁ, দেন হচ্ছে ফ্রেঞ্চের, হ্যাঁ, লিগ ওয়ান, সব ইউরোপিয়ান ফুটবল ডোমেস্টিক কম্পিটিশানগুলো শুরু হয়ে গিয়েছে। তো এখন এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলা যাক। ইংলিশ প্রিমিয়ার লিগের একটা অন্যতম দল হচ্ছে এভারটন। এভারটন আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, এভারটন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছে। তাদেরকে কখনোই রেলিগেটেড হতে দেখিনি। তারা যে কখনোই সেকেন্ড ডিভিশনে যেতে পারে সেটা একেবারে কল্পনাই আসি নাই, হ্যাঁ, একেবারে কল্পনার বাইরে। এবং সেই জিনিসটাই মনে হয় এবারে ঘটতে যাচ্ছে। এভারটন এতটাই বাজে খেলছে, তাদের কিন্তু দলে দলে তাদের দলে বেশ ভালো ভালো প্লেয়ার আছে, হ্যাঁ, ভালো বেশ কয়েকটা ভালো প্লেয়ার আছে। এবং কার্লো অ্যাঞ্চেলোটি হচ্ছে তাদের একসময় কোচ ছিল, কিন্তু কোচ থেকে সে সরে এসে সে রিয়েল মাদ্রিদে চলে গেল। আমি মনে করি যে এটা মানে এভারটনের ম্যানেজমেন্টের উচিত ছিল কার্লো অ্যাঞ্চেলোটিকে ধরে রাখা, হ্যাঁ, একটা লং টার্ম প্রজেক্ট হিসেবে, হ্যাঁ, তাকে ধরে রাখা উচিত ছিল। যাই হোক, এখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হচ্ছে বর্তমানে কোচ, বর্তমান ম্যানেজার। তো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিং ইতিহাসটা খুব একটা ভালো না, কারণ হচ্ছে যে সে তো ডেফিনেটলি এটা স্বীকার করতেই হবে আমাদেরকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে হচ্ছে যে সে চেলসির একজন লেজেন্ড, হ্যাঁ, চেলসির একজন শ্রেষ্ঠতম প্লেয়ার। বাট টমাস টুখেল আসার আগে সেও চেলসির ম্যানেজার ছিল, হ্যাঁ, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সময় একেবারে চেলসির ভরাডুবি হওয়া শুরু করে, কোনো মতেই চেলসি ভালো করে খেলতে পারছিল না। তো এরপরে তো টমাস টুখেল আসার পরেই তো তারা চ্যাম্পিয়ন্স লিগ একবার জিতলো, হ্যাঁ। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে এই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে আবার দায়িত্ব দেওয়া হলো এভারটনের ম্যানেজার হিসেবে। এখন এভারটনের ম্যানেজার হিসেবে সে দুই একটা ম্যাচে ভালো খেলেছে, তার দল পারফর্ম করেছিল ভালো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই আবার সেই মানে যা ইচ্ছে তাইভাবেই পারফর্ম করা শুরু করেছে। এভারটন কোনো ম্যাচেই জিততে পারলো না। এই যে আজকে তো মনে হয় কত ওয়েস্ট হ্যামের সাথে 2-0 গোলে হারলো, আজকে শনিবার 21st of January 2023, আজকে এই ম্যাচে একটা হেরে গেল তারা, হ্যাঁ, ওয়েস্ট হ্যামের কাছে, ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম 2-0 গোলে জিতল। তো এখন এটা নিয়ে এই খেলার পরেই প্রশ্ন আসছে এবং প্রশ্ন আসা শুরু করেছে যে তাহলে বেশ কয়েকটা প্রশ্ন। একটা হচ্ছে যে খেলোয়াড়রা কি তাহলে এতটাই অযোগ্য যে খেলতেই পারছে না, কোনো ম্যাচ জিততে পারছে না, ড্র করতে পারছে না, হ্যাঁ, নাকি এটা ম্যানেজারের কোনো জায়গায় ভুল আছে। এখন ম্যানেজার হিসেবে তো কার্লো অ্যাঞ্চেলোটিও ছিল, তারপরে এরপরে একটা ম্যানেজার এসছে, নামটি এখন মনে পড়ছে না। যাই হোক, এখন কেউই কিন্তু কিছু করতে পারেনি এভারটনের হয়ে। তো এখন কতটুকু কি করতে পারছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, আমি আদৌ কিছু করতে পারবি কি না এটা আমার কাছে সন্দেহ। এখন এটা কি ম্যানেজারের সমস্যা, প্লেয়ারদের সমস্যা, নাকি অন্য কোথাও, হ্যাঁ। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, তাহলে কি এইবারের মতন, হ্যাঁ, এভারটন দল রেলিগেটেড হতে যাচ্ছে, মানে সেকেন্ড ডিভিশন যেটাকে বলে চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ, সেকেন্ড ডিভিশনে মানে তারা খেলা শুরু করবে নেক্সট সিজন থেকে? এখন এই প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এভারটন লাস্ট রেলিগেটেড হয়েছিল সেই 1950 সালের দিকে, 1950-1951 সালের সিজনে তারা রেলিগেটেড হয়েছিল। এবং এরপরে তারা কয়েকটা সিজন দ্বিতীয় লিগে খেলার পর আবার তারা প্রিমিয়ার লিগে চলে আসে, এবং এরপর থেকে তারা প্রতিটা সিজনেই, হ্যাঁ, ফার্স্ট ডিভিশনেই তারা খেলে। তাদেরকে এরপর আর কখনোই রেলিগেটেড হতে হয় না, সেকেন্ড ডিভিশনে খেলতে হয় না। তো একটা সময় তো মানে বেশ চমৎকার ছিল যে হচ্ছে এভারটন লিভারপুল ম্যাচ সেরকম চরম উত্তেজনা, এভারটন আর্সেনাল ম্যাচ চরম উত্তেজনা, এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ চরম উত্তেজনা। কিন্তু এখন একেবারেই সেটা ম্লান হয়ে গিয়েছে। এখন ধরেই নেওয়া যায় যে হচ্ছে যে এভারটন যে সহজেই হেরে যাবে। এখন এই এভারটন যদি রেলিগেটেড হয় তাহলে সেই মানে বর্তমান যুগে যারা আমরা ফুটবল ফ্যান, হ্যাঁ, যারা কখনোই এভারটনকে রেলিগেটেড হতে দেখিনি, তারা এই ফার্স্ট টাইম রেলিগেটেড হতে দেখবো এভারটনের মতন একটা বড় ক্লাবকে। যাই হোক, আমার মনে হয় এভারটনের ওনারশিপ চেঞ্জ হওয়া উচিত বা উচিত না এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, কারণ হচ্ছে যে হয়তো বড় ইনভেস্টমেন্ট আনা উচিত, মালিক পক্ষ হয়তো বা বর্তমান যে মালিক আছে, হ্যাঁ, ফারহাদ মোশারি, হ্যাঁ, তারও হয়তো আরও বড় বড় ইনভেস্টমেন্ট করা উচিত। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করে হচ্ছে যে নতুন নতুন দল, নতুন নতুন প্লেয়ার, হ্যাঁ, দলে ভেড়ানো উচিত। আর্সেনালের যেরকম মিকেল আর্টেটাকে কিন্তু, হ্যাঁ, মানে বেশ গত কয়েকটা সিজনে কিন্তু বেশ খারাপ খেলে আসছিল আর্সেনাল, কিন্তু ম্যানেজমেন্টের পুরো আস্থা ছিল মিকেল আর্টেটার উপরে, তাকে কখনোই স্যাক করে নাই, যেটার ফল এখন আমরা দেখতে পাচ্ছি এই সিজনে। এই সিজনে একেবারে সবকটা দল থেকে চরমভাবে এগিয়ে আছে আর্সেনাল। হ্যাঁ, আর্সেনালের আশপাশে কোনো দল নাই। এবারে ধরেই নেওয়া যাচ্ছে যে যদি বড় কোনো বিপদ না ঘটে, মানে হচ্ছে যে আর্সেনাল আগামী বেশ কয়েকটা ম্যাচ, হ্যাঁ, একেবারে গুহারা হারলো, হ্যাঁ, ওরকম যদি কোনো ঝামেলা না হয়, তাহলে তো ডেফিনেটলি আর্সেনালই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে। সো এই যে মিকেল আর্টেটার উপরে ম্যানেজমেন্টের একটা ফুল আস্থা ছিল এবং হচ্ছে দলে ভালো ভালো প্লেয়ার ভিড়িয়েছে, সো সেরকমই কিছু স্ট্র্যাটেজি নেওয়া উচিত এভারটনেরও। এখন এটা যে এভারটন প্রশ্ন গেল, আর একটা প্রশ্ন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাফুফে, মানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন, তারা নাকি আয়োজন করছে শত শত কোটি টাকা খরচ করে আর্জেন্টিনার ন্যাশনাল দলকে জুন জুলাইয়ের মাসের দিকে বাংলাদেশে নিয়ে আসবে। এখন আমার কথাটা হচ্ছে, এটা ভালো কথা, ঠিক আছে, যারা ফুটবল ফ্যান, তারা যারা ফুটবল প্রেমী, তারা হয়তো মেসিকে সামনাসামনি দেখতে পাবে, বাট এই টাকাটা তারা কিন্তু নিজেদের দেশের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু চালাতে পারত। বাংলাদেশের ফুটবলের কি অবস্থা সেটা তো আমরা কম বেশি সবাই জানি, এমন $100 কোটি বা $200 কোটি যেটাই হোক, সেটা কিন্তু মানে টাকা, সেটা ডলার হোক আর টাকাই হোক, $100 কোটি সেটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স। তো $100 কোটি টাকাও যদি হয়, এটা কিন্তু দেশের ফুটবলের জন্যও কিন্তু ব্যয় করা যেতে পারে। হ্যাঁ, বড় বড় একাডেমি করা উচিত, করা যেতে পারে, স্টেডিয়াম তো একেবারে দু একটা ছাড়া নাই বলতে গেলে। সেদিন একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের একেবারে যা ইচ্ছে তাই অবস্থা, মানে একটা স্টেডিয়াম নাকি মানে যা ইচ্ছে তাই অবস্থা, শ্যালো ট্যালো পড়ে গেছে, হ্যাঁ, দেন কচুরি পানায় ভরে গিয়েছে। সো স্টেডিয়াম ডেভেলপমেন্ট করতে পারে, অনেকভাবে উন্নয়ন করা যেতে পারে। হ্যাঁ, এই টাকাটা এখন আর্জেন্টিনা এই মুহূর্তে, হ্যাঁ, আর্জেন্টিনার দলের পিছনে খরচ না করে, এটা তো তারা ফুটবল ফেডারেশনটা নিজেরাই তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য খরচটা করতে পারে। এখন যাই হোক, তো আর একটা ব্যাপার হচ্ছে মেট্রো রেল তো চালু হয়েছে বাংলাদেশে, এটা নিয়ে অনেকেই ফেসবুক লাইভে এসছে, অনেকেই ভিডিও শেয়ার করেছে, অনেকেই ছবি পোস্ট দিয়েছে, এটা নাকি খুবই সুন্দর একটা জায়গা, জিনিস হয়েছে বাংলাদেশের জন্য। ডেফিনেটলি এটা ঘন্টার পর ঘন্টা যেখানে ট্রাফিক জ্যাম লাগতো, সেখানে এখন হচ্ছে মানুষ সহজেই 10-15 মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবে। ইট ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। বাট অন দি আদার হ্যান্ড, এটাও একটু এনশিওর করতে হবে যে যখন একটা দেশের উন্নয়ন হয়, হ্যাঁ, যেরকম ধরেন সিঙ্গাপুর যখন উন্নয়ন হয়েছে, তখনই কিন্তু কোনো বেসিক যে নেসেসিটিগুলো সেগুলো কিন্তু আগে এনশিওর করতে হয়েছে, যে ঠিকভাবে আমার ওয়াটার সাপ্লাই থাকবে, গ্যাস সাপ্লাই থাকবে, ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে। এরপর হচ্ছে মেগা যে প্রজেক্টগুলো, হ্যাঁ, যে হচ্ছে যে বড় বড় রাস্তা, টানেল, হ্যাঁ, দেন ফ্লাইওভার ব্রিজ, মেট্রো রেল, হ্যাঁ, সাবওয়ে, এগুলো ডেভেলপমেন্ট হবে। এখন ওসব নেসেসিটি, হ্যাঁ, এবং হচ্ছে যে জিনিসপত্রের দামও হচ্ছে, হ্যাঁ, তুলনামূলকভাবে কম থাকবে। এখন একদিক দিয়ে জিনিসপত্রের দাম একেবারে যা ইচ্ছে তাইভাবে বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে যে লোডশেডিং হচ্ছে চরমভাবে, পানির প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, সেখানে আবার আর একদিক থেকে এত বড় বড় প্রজেক্ট, এটা একটু খুবই মানে কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, তো অন্যান্য সুবিধাগুলো তো এনশিওর করে তারপরে তো বড় বড় এটা হবে, ডেফিনেটলি এগুলো বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, ভালো কথা, বাট অ্যাট এ টাইম অন্য বেসিক নেসেসিটিগুলোও তো এনশিওর করতে হবে ঠিকভাবে। যাই হোক, এখন এদিকে আবার সব জায়গায় ঠান্ডা পড়ছে, হ্যাঁ, সব জায়গায় ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, সো এটা নিয়ে একটু খেয়াল রাখা উচিত। সো বাই বাই, টেক কেয়ার, অলরাইট।